ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। করোনা ভাইরাসে সংক্রমিত হবার এক সপ্তাহের বেশি সময় পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে খুব ভালো অবস্থায় আছেন বলে দাবি করেছেন এবং বলেন যে তিনি আর কোনো ঔষধ নিচ্ছেন না। ফক্স নিউজ চ্যানেলের রবিবারের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, এই অস্বাভাবিক চায়না ভাইরাসকে আমি পরাস্ত করেছি। মনে হচ্ছে আমি ভাইরাস মুক্ত, দীর্ঘকালের বা স্বল্পকালের অথবা সারা জীবনের জন্য আমি ভাইরাস মুক্ত হয়েছি। তবে সাক্ষাৎকারের সময় উপস্থাপিকা মারিয়া বার্তি রোমো তাঁর পরীক্ষার ফলাফল নেগেটিভ এলো কিনা সঠিকভাবে তা জিজ্ঞাসা করেননি। যুক্তরাষ্ট্রে সংক্রমণে ২,১৪,০০০ বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং জন হপকিন্সের সমীক্ষা অনুযায়ী ৭০ লক্ষের অধিক লোক সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারে ব্যবহৃত তার মন্তব্য ব্যবহার করাতে তিনি সম্মতি দেননি। ডক্টর ফাউচি বলেন, আমার ৫ দশকের সরকারি চাকুরিতে আমি সরকারিভাবে কোন রাজনৈতিক দলের প্রার্থীকে অনুমোদন দেইনি। রিপাবলিকান দলীয় নির্বাচনী প্রচারণায় কয়েক মাস আগেকার বৃহত্তর এক বিবৃতি থেকে নেওয়া এই মন্তব্য আমার অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাদের জাতীয় দিবসে বেইজিং এর সঙ্গে অর্থবহ সংলাপের আবেদন জানানোর পর চীন বৃহৎ আকারের দ্বীপ আগ্রাসী অভিযানের মহড়া দেয়। চায়না সেন্ট্রাল টেলিভিশন বা সিসিটিভির খবর অনুযায়ী শনিবারের ভান করা রাত্রিকালীন অভিযান মহড়ায় ব্যবহার করা হয় ড্রোন এবং বিভিন্ন স্থান থেকে বিশেষ ও আকাশ বিমান বাহিনীর সেনাদের অংশগ্রহণ। সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথমবার চীনের সংবাদ মাধ্যমে তাইওয়ানের সামগ্রিক সামরিক অভিযানের অবতরণের সিমুলেশন বা ভান করা ছবি প্রদর্শিত হয়। বেইজিং এর যুদ্ধ বিমান প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চলেছে। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা সামরিক সপ্তাহগুলিতে তাই চরমভাবে বৃদ্ধি পায়। শুক্রবার ইরাকি কর্মকর্তারা জানান, ইরাক সরকার উত্তরাঞ্চল শহর সিনজারের নিরাপত্তা উদ্বেগের কারণে কুর্দিস্তান আঞ্চলিক সরকার বা কেপিজির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন, যে চুক্তি বলে সিনজারের সুশাসন ও নিরাপত্তায় জাতীয় কর্তৃত্বের ক্ষমতা বৃদ্ধি করা হবে। আইসিস জঙ্গি দল ২০১৪ সালে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শহর সিনজার দখল করে নিয়েছিল। তারপর সেখানে ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা ও হাজার হাজার ইয়াজিদি মহিলা ও মেয়েদের যৌনদাসী হিসেবে তারা ব্যবহার করে। জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় ৩০,০০০ মহিলা ও মেয়ে এখনও নিখোঁজ রয়েছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে সংক্রমণ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত প্রতিবেদন।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই বলে যে ব্যাংক নোট বা টাকা, ডলার, রুপি বা যে কোনো নোটে, মোবাইল ফোনের স্ক্রিনে, এমনকি স্টিলের উপর ২৮ দিন পর্যন্ত জীবিত থাকে করোনা ভাইরাস। কমনওয়েলথ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা জানিয়ে বলা হয়েছে, ঠান্ডা আবহাওয়ায় এই শক্তিশালী ভাইরাসের দ্রুত বিকাশ ঘটে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 31 জনের মৃত্যু হয়েছে এবং নতুন 1472 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5555 জনে এবং মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,79,738 জনে। এতে বলা হয় এ যাবৎ 2,94,391 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে অত্যাশন্ন দুর্গাপূজা ও দুসেরা পূজা এবং দিওয়ালি উৎসবের আগে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে হুঁশিয়ার থাকতে বলেছেন। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
সামনেই আসছে দুর্গাপুজো, দশেরা, ছট পুজো, দিওয়ালি, অর্থাৎ গোটা ভারতেই উৎসবের মরশুম শুরু হয়েছে তার প্রস্তুতিও। তার আগে দেশের মানুষকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। দক্ষিণ ভারতের কেরলে ওনাম উৎসব পালনের জেরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গতকালই দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে কেরল। গত 24 ঘন্টায় কেরলে সংক্রমিত হয়েছেন 11,755 জন, সেখানে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন 11,416 জন। একইভাবে পুজোয় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গেও। এবার সেই উদ্বেগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বক্তব্য, নিজের ধর্মীয় বিশ্বাস প্রমাণ করার জন্য ভিড়ের প্রয়োজন নেই। কোনো ধর্ম বা ভগবান বলে না জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ধুমধাম করে উৎসব পালন করতে হবে, তাই বাড়িতে বসে পরিবারের সঙ্গে উৎসব পালনের পরামর্শ দিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। মালয়েশিয়া সরকার বহু মাস ধরে কোভিড-19 বিস্তার রোধ করতে সমর্থ হয়েছিল, তবে সেখানে হঠাৎ করেই সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত বোধ করছেন মালয়েশিয়ার জনগণ। সংক্রমণের শুরুতে কয়েকটি মাস রেস্তোরাঁয় ব্যবসা তেমন একটা হয়নি। আগস্ট সেপ্টেম্বর মাসে মনে হয়েছিল সুদিন ফিরে আসতে শুরু করেছে, তবে অক্টোবরে আবারও ক্রেতা সংখ্যা কমতে দেখা যায়। সংক্রমণের ঝুঁকি থাকায় লোকজন এখন ঘরেই বেশি থাকছেন। মালয়েশিয়ায় গত সপ্তাহে হঠাৎ করে সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ায় স্বাস্থ্য সংকটের পুনরাবৃত্তি মনে করিয়ে দেয় যে তাদের অর্থনীতি এখনও অব্যাহত সংগ্রাম আর ঝুঁকির মুখে। ফরাসি পুলিশ সূত্রে জানানো হয়েছে 40 জন অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তি মর্টার ও লোহার রড দিয়ে প্যারিসের শহরতলির একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা চালায়। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় যে তারা প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং কোন পুলিশ অফিসার আহত হননি। ভিডিওতে পুলিশ কেন্দ্রের ভাঙা জানলা এবং বাইরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি দেখতে পাওয়া যায়। দুবছরে এটি ছিল এ ধরনের তৃতীয় হামলা, তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মালাউয়ের প্রেসিডেন্ট লাজারুস চাকাওয়েরা সম্প্রতি 3 দিনের তানজানিয়া সফর শুরু করেছেন, তবে তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগাফুলির সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে মাস্ক ছাড়া দেখা গেলে তিনি দেশে সমালোচনার মুখে পড়েন। পরে প্রেসিডেন্ট চাকাওয়েরা তার সাপ্তাহিক বেতার ভাষণে বলেন, তানজানিয়ার প্রেসিডেন্ট বিশ্বাস করেন সেদেশে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার কোন প্রয়োজন নেই, তাই তার প্রতি সমর্থন জানাতেই তিনি সেখানে মাস্ক পরিধান করেননি। এবং ইসরায়েলের মন্ত্রিসভা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তিতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেন, তিনি ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জাইদ আল নাহিয়ান শীঘ্রই মিলিত হতে সম্মত হয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে সর্বস্তরের মানুষের প্রতিবাদ বিক্ষোভের মধ্যে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব অনুমোদন করেছে। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে তাতে ধর্ষণের বিদ্যমান সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড করার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন বর্তমানে চালু না থাকায় একে আইনে পরিণত করার জন্য আগামীকালই অধ্যাদেশ জারি করা হবে। তিনি বলেন,
আমরা আইনে বিশ্বাস করি এবং আইনি প্রক্রিয়ায় যখন যাবে সেখানে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে ধর্ষণ মামলাগুলি যাতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা এবং সেই চেষ্টা এই সরকার করবে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, তিনি আশা করছেন যে এর ফলে ধর্ষণের সংখ্যা কমে যাবে।
শাস্তি যত কঠোর হবে তখন কিন্তু যারা অপরাধী, যারা এটা অপরাধ করার যে প্রবণতার মধ্যে আছে, তারা কিন্তু এই অপরাধ করার জন্য তিনবার চিন্তা করবে। যে কারণ এখন হয় কি যে মনে করে যে আমার যদি জেল হয় আমার দুদিন জেল হবে, ইয়ে হবে, তারপরে একটা সময় আমি ভালো ব্যবহার করলে, আপনারা জানেন যে জেল কোড অনুযায়ী কেউ যদি ভালো ব্যবহার করে সবকিছু ভালো থাকে তখন অনেক সময় মাফ করতে হয়ে যায়। কিন্তু ধর্ষণে যদি মৃত্যুদণ্ড বিধান করা হয় তাহলে কিন্তু আর কোনো উপায় নেই, ফাঁসি হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় এটা অত্যন্ত উপযোগী এবং একটা খুব ভালো একটা সিদ্ধান্ত।
নোয়াখালীতে বিভৎস করে এক নারীকে নির্যাতন ও সিলেটের MC কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণ সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে গত বেশ কয়েকদিন যাবৎ। ধর্ষণের অপরাধে শাস্তির মাত্রা বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও রায় কার্যকর করার জন্য আইন সংশোধনের দাবি জানিয়ে আসছিল প্রতিবাদ এবং বিক্ষোভকারীরা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত কৃষ্ণ রাজু আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার বন্ধুরা সংবাদ সংস্থা ANI জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছে খবর পাওয়া অবধি গত কয়েকদিন ধরে কৃষ্ণ রাজু খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন, দিন রাত প্রার্থনা করছিলেন, রাতে ঘুমোতে পারছিলেন না, ছটফট করছিলেন। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের বাসিন্দা 33 বছর বয়সী কৃষ্ণ রাজু গতকাল চাষের কাজ করতে খেতে যাওয়ার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অকালে পত্নী বিয়োগের পর থেকে গত কয়েক বছর যাবৎ তাঁর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন কৃষ্ণ রাজু ট্রাম্পের ছবি নিয়ে পুজো করতেন। কিছুদিন আগে 2 লাখ টাকা খরচা করে আরাধ্য দেবতার 6 ফুট উঁচু একটি প্রমাণ সাইজের মূর্তি তৈরি করেছিলেন তিনি। কৃষ্ণরাজুর এই ট্রাম্প ভক্তির জন্য গ্রামবাসীরা তাঁর নাম দিয়েছিলেন ট্রাম্প কৃষ্ণ। ওর গ্রামের মোরল বেঙ্কট বলেছেন, কৃষ্ণরাজুর জন্য আমাদের গ্রামের নাম সারা পৃথিবী জানতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্পের এমন ভক্ত যুক্তরাষ্ট্রেও কেউ আছেন কিনা সন্দেহ। কৃষ্ণরাজুর বিশ্বাস ছিল চীনের হাত থেকে একমাত্র ট্রাম্পই পৃথিবীকে রক্ষা করতে পারেন। তাই যুক্তরাষ্ট্রের আসন্ন ভোটে ট্রাম্প যাতে জয়ী হন তার জন্য রীতিমতো পুজো দিতেন তিনি। বেঙ্কট জানান, দেশ বিদেশ থেকে সাংবাদিকরা ফটোগ্রাফাররা আমাদের গ্রামে এসে কৃষ্ণরাজুর ছবি তুলে নিয়ে গিয়েছেন, তাঁর সম্বন্ধে লিখেছেন। শুধু দুঃখ, কৃষ্ণরাজুর এই অকাল মৃত্যুতে তাঁর স্বপ্ন অপূর্ণ থেকে গেল। ওর একমাত্র সাধ ছিল কোনো একদিন তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন, তাঁর আরাধ্য দেবতাকে সামনে থেকে দেখবেন। ওয়াশিংটন যাওয়ার জন্য অল্প অল্প করে টাকাও জমাচ্ছিলেন কৃষ্ণরাজু, সে আর হয়ে উঠল না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
আর কদিন পরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তাই দেবীকে সুন্দর করে ফুটিয়ে তুলতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের প্রতিমা শিল্পীরা। রং তুলিতে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। সকাল থেকে গভীর রাত অবধি চলছে প্রতিমা তৈরির কাজ। সৌন্দর্য বৃদ্ধি করতে নিপুণ হাতে পরম যত্নে সাজিয়ে তোলা হচ্ছে দেবীকে।
আমাদের এখন লাস্ট মানে রঙের ফিনিশিং এর লাস্ট পর্যায়ে কাজ চলতেছে। এখন রঙের কাজ প্রায় শেষ, এখন টুকিটাকি কিছু কাজ বাকি আছে, এই ধরেন নৌকরি ফুটি এইসব কাজ টুকটাক অল্প কাজ বাকি আছে আর কি, লাস্ট ফিনিশিং এর কাজ আমাদের।
তবে বৈশ্বিক মহামারী করোনার কারণে কিছুটা ভাটা পড়েছে উৎসব আমেজে, কমেছে পূজার আয়োজনও।
করোনা যে পরিস্থিতি রয়েছে সেটাতে ব্যাপক করে মৃৎশিল্পের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হচ্ছে যে আগে আমরা এই দুর্গা পূজা কাজ শুরু করতাম হলো যে আপনার বৈশাখ মাস থেকে, তো করোনা প্যান্ডামিকের জন্য আমরা তো বলতে পারি না যে দুর্গা পূজা আদৌ হবে কিনা, আমরা একটা দ্বিধায় ছিলাম।
এবার মনে হচ্ছে কিছুটা এফেক্ট হয়ে গেল, কিছুটা এফেক্ট হয়ে গেল, হয়তো এবার আগের মতো হবে না, কিছুটা কমে গেছে, আবার জনগণও কিছুটা ঘর থেকে বের হচ্ছে না, একটু ইয়া হচ্ছে, এফেক্ট হচ্ছে মেন।
এবার চট্টগ্রামে প্রায় 1500 মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। করোনার কারণে পূজা উদযাপনের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার কথা জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ভুল তথ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোন তথ্য যেন প্রচার কেউ না করতে পারে, এবং এই ধরনের কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের নজরে নিয়ে আসবেন, কারণ যে কোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।
বিশ্বব্যাপী বৈরী পরিবেশে অনুষ্ঠিত এবারে দুর্গা পূজায় মানব জাতির জন্য দেবী শান্তির বার্তা নিয়ে আসবেন বলে মনে করেন সনাতন ধর্মীরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরুদ্দিন স্কাইপের মাধ্যমে। আমার সঙ্গে স্কাইপের মাধ্যমেই যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে রাজনৈতিক মতাদর্শী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, বাংলা ভাষী আমেরিকান মৌমিতা আহমেদ। আমরা আজকে কথা বলব যে এই 2020-এর 3 নভেম্বরের নির্বাচনে বাংলা ভাষী আমেরিকানদের সংশ্লিষ্টতা এবং আরো বিশেষ করে মিলেনিয়াল প্রজন্ম, অর্থাৎ কিনা 18 থেকে 40 এবং বা 20 থেকে 38 এই বয়সসীমার মধ্যে যারা আছে বাংলা ভাষী আমেরিকান, তাদের সংশ্লিষ্টতা আমরা দেখেছি 2016 সালের নির্বাচনে মিলেনিয়াল গোষ্ঠীর প্রজন্মের ভোটাররা, তারা প্রথম দিকে মনোনয়ন পর্বের দিকে বেশ আগ্রহী ছিল ভোটদানের ব্যাপারে, কিন্তু পরবর্তী বার্নি স্যান্ডার্স যখন সরে গেলেন তখন দেখা গেল যে মিলেনিয়াল প্রজন্মের ভোটাররা নিরুৎসাহিত হয়ে গেলেন। এবারে তাদের উৎসাহ কেমন দেখছেন মৌমিতা?
জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ আমাকে আনার জন্য। উৎসাহটা আসলে ঠিক ওরকম নাই, কিন্তু ভয় ডেফিনেটলি আছে, আর ওই ভয়টাই আমাদের সবাই পোলিং লোকেশনে যাব নভেম্বরে ভোট দেওয়ার জন্য। আর স্পেশালি যেহেতু আরবিজি রুথ বেডার গিনসবার্গ তার মৃত্যুর পরে, আই থিঙ্ক স্পেশালি যারা মহিলা ইয়াং মানুষ তারা আমার মতো, আমরা অনেক এনার্জাইজড হয়েছি, একটা মানে ভিতরে একটা যে লাইক একটা ফায়ার যেটা আসছে যে আমাদের মহিলা মানুষদের যে আমাদের রাইটস এগুলা আন্ডার অ্যাটাক, সো আমাদের যাই মানে উৎসাহিত না থাকলেও আমাদের কিছু করার নাই, আমাদের যাইতেই হবে, তো ওরকমই একটা ফিলিংস সবার মধ্যে।
জি, আমরা দেখেছি যে সাধারণভাবে বাংলা ভাষী আমেরিকানরা, যেমন আমাদের মতন বয়স্ক যারা, তারা যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে খুব একটা সংশ্লিষ্ট হন না, কারণ তারা অনেকেই মনে করেন যে একটা সময় আসবে যখন অবসর নেওয়ার পরে আবার আমাদের প্যারেন্ট যে আদি দেশ সেখানে ফিরে যাব এবং শেষ বয়সটা ওখানেই কাটাবো। এবং কিন্তু যারা নতুন প্রজন্মের, বিশেষ করে মিলেনিয়াল প্রজন্ম, আপনাদের মতন প্রজন্মের যারা, তারা এদেশেই বড় হচ্ছেন, এদেশেই বড় হয়েছেন, এদেশেই শিক্ষা টিক্ষা নিয়েছেন এবং এদেশেই থাকবেন, তারা তাদের আগ্রহ তুলনামূলকভাবে বয়স্কদের তুলনায় বেশি। তো এটা কি ঠিক বলছি আমি?
হ্যাঁ, অ্যাবসলিউটলি আপনি ঠিক বলতেছেন। কিন্তু আমাদের জেনারেশন বাংলাদেশীদের এখন শুরু হয়েছে একটু ইন্টারেস্ট নেওয়া। এখন আমরা দেখতেছি যেমন নিউ ইয়র্কে আমার বয়সী অনেক ছেলে মেয়েরা অফিসের জন্য রান করতেছে, আমি নিজে রান করতেছি আবার, তার মধ্যে আরো আছে আমাদের থেকে রান করতেছে, তার আগেও রান কোর্স লাস্ট ইয়ার করছে। সো এখন যেটা শুরু হচ্ছে, ডেফিনেটলি আপনি রাইট যে আমাদের জেনারেশন ইনভলভ হওয়া, দে গেটিং মোর ইনভলভ।
আমরা জানি যে এটা তো মেল্টিং পটের দেশ, একটা মিশ্রিত নানান বর্ণের, নানান ধর্মের, নানান গোষ্ঠীর, সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দেশ থেকে এদেশে এসে নাগরিকত্ব নিয়েছেন, এদেশে বাস করছেন। তো আমরাও সেভাবেই এসেছি, আপনাদের প্রজন্মের অনেকে এদেশেই জন্মগ্রহণ করেছে, আমাদের সন্তান সন্ততি এদেশে অনেকে জন্মগ্রহণ করেছে এবং এদেশেই বেড়ে উঠছে। তো তাদের সংশ্লিষ্টতা স্বভাবতই আমাদের বয়স্ক লোকদের থেকে অনেক বেশি হবারই কথা। এবং তারা তুলনামূলকভাবে যেমন ভারত বা পাকিস্তানের যে যারা এদেশে আছেন, নাগরিক হয়েছেন, তারা বেশি করে সংশ্লিষ্ট হচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে। বাংলা ভাষী আমেরিকানরা সেই তুলনায় সংশ্লিষ্ট কম হন কেন, কি মনে
হয়? হ্যাঁ, আই থিঙ্ক আমাদের বাংলাদেশি কমিউনিটি এখনো একটু ইকোনমিক্যালি আন্ডার ফান্ডেড, আমাদের অত সমর্থন নাই যেটা অন্য ইন্ডিয়ান, তারপর পাকিস্তানিরা যারা এদেশে আসে ওদের থেকে একটু কমই থাকে। আমাদের দেশটা একটু আরো বেশি গরিব দেন দি আদার ওয়ান্স। সো আমাদের এখন যারা ডিবি ভিসাতে, তারপর অনেক ভিসা দিয়ে আসতেছে, লটারি দিয়ে আসতেছে, তাদের ওই এডুকেশন লেভেলটা বা সমর্থটা, ইকোনমিক অপরচুনিটিটা স্পেশালি নিউ ইয়র্কে নাই, আর এর জন্য আমরা একটু কষ্টেরই জীবন যাপন করতেছি, অনেক স্ট্রাগলিং করে বড় হচ্ছি। কিন্তু আমি যেটা দেখছি যে আমাদের কমিউনিটি যারা বড়রা তারা কিন্তু খুবই অর্গানাইজড, এই যে সমিতি টমিতি করে অনেক অর্গানাইজড ওদের থেকে, আমরা ওরা বড়রা আর ছোটরা যদি একসঙ্গে মিলে আমরা কাজ করি তাহলে ডেফিনেটলি একটা বাংলাদেশি আমেরিকানকে আমরা ইলেক্ট করতে পারবো, তারপর আমরা আমাদের কমিউনিটির জন্য আরো বেশি কাজ করতে পারবো, আরো বেশি প্রোগ্রেস করতে পারবো, বিকজ আমাদের মানুষরা এখানে অনেক বেশি, আর যাদের সংখ্যা বেশি তাদের ভোট বেশি, আর যাদের ভোট বেশি তাদেরকে আমাদের ইলেক্টেড অফিসিয়ালরা পাত্তা দেয় বেশি।
দেশে মানুষজন যারা বলেন আমি অমুককে ভোট দেবো এবং কোন রকম লুকোলুকি ব্যাপার নাই, তো সেই একই জিনিস কি এদেশের বাংলা ভাষী মিলেনিয়াল প্রজন্মের আমেরিকানদের মধ্যেও লক্ষ্য করা যায়?
না, মিলেনিয়ালরা বেশিরভাগই এক্সাইটেড থাকে বলার জন্য তারা কাকে ভোট দিবে, আর এই লাস্ট ইয়ার বার্নিকেই সবাই বলছে ভোট দিবে, আর এখন মিলেনিয়ালরা ইনভলভ হচ্ছে আর ইলেক্ট করতেছে অনেক ইয়াং ওদের, আমাদের বয়সী মানুষদেরকে, লাইক আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, ইলহান ওমার, রশিদা তালেব। সো নো, ডেফিনেটলি আমাদের ওরকম কোন ইয়ে নাই।
যাই হোক, তো মমিতা আহমেদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার চলার পথে আমাদের শুভেচ্ছা রইল। নতুন প্রজন্মের বাংলা ভাষী আমেরিকানরা আরো বেশি করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট হবেন, এই আশাবাদের মধ্যে দিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে।
1492 সালের 12 অক্টোবর ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের 3টি জাহাজ একটি দ্বীপে গিয়ে সেদিন নোঙর করেছিল, যে দ্বীপটি আজ বাহামা নামে পরিচিত। সেই জাহাজ নোঙর করার বার্ষিকী যুক্তরাষ্ট্রে কলম্বাস ডে বা কলম্বাস দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়ে আসছে, যার সূচনা করেছিল বিশ্বজনীন বিশাল খাদ্য, পশু, উদ্ভিদ, জনগোষ্ঠী এবং রোগবালাইয়ের আদান প্রদান, যা বিশ্বকে রূপান্তরিত করেছিল এবং আজ যা কলম্বিয়ান এক্সচেঞ্জ বা কলম্বাস আদান প্রদান বলে স্বীকৃত। সেই কারণেই ইতিহাসবেত্তারা 1492 সালকে উন্নত বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর বলে বিবেচনা করে থাকেন। 1492 সালের পর বিশ্ব জনগোষ্ঠী 4 গুণ বৃদ্ধি পেয়েছে। যে জনগোষ্ঠী দ্বিগুণ হয় 1650 এবং 1850 সালের মধ্যে। এই বিশাল জনসংখ্যা বৃদ্ধির কারণ যদিও অনেক, তবে স্পষ্টতই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল উন্নত খাদ্য সরবরাহ ও তার ব্যাপকতা। খাদ্য সরবরাহে আদি আমেরিকান খাদ্য, উদ্ভিদ, শস্য যেমন ভুট্টা, আলু, টমেটো, মানিওকে, আনারস, লঙ্কা এবং কোকো বিনের সংযোজন ছিল উন্নত খাদ্য সরবরাহের বিশেষ একটি কারণ। মধ্য উত্তরাঞ্চলীয় ইউরোপে আলু হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। আফ্রিকায় ভুট্টা ও মানিওকের প্রচলন শুরু হয় 1600 শতাব্দীতে, যা আফ্রিকা মহাদেশের ঐতিহ্যবাহী শস্যের পরিবর্তন ঘটিয়ে মহাদেশটির সবচাইতে প্রধান খাদ্য ফসল হয়ে দাঁড়ায়। চীনে নতুন পৃথিবীর ফসল, বিশেষত আলু, ভুট্টা এবং বাদামের পরিচিতি 1500 এবং 1650 সালের মাঝামাঝি সেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণ। 1800 শতাব্দীর মধ্যে বিশ্ব জনগোষ্ঠীর 1/3 তখন চীনে বসবাস করতেন। কলম্বিয়ান সরবরাহ তখন হয়ে ওঠে বিশ্বজনীন সরবরাহ এক ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর প্রতিটি এলাকায় নতুন নতুন খাদ্যের সূচনা হয়। 1492 সালের আগে ফ্লোরিডায় ছিল না কোনো 1492 সালের আগে ফ্লোরিডায় ছিল না কোনো কমলা, ইকুয়েডরে কোনো কলা এবং হাঙ্গেরিতে পাপরিকা। এই সরবরাহের মাধ্যমে ইতালিতে টমেটো, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ায় কফি, হাওয়াইতে আনারস, আফ্রিকায় দেখা গেল রাবার বৃক্ষ, থাইল্যান্ড, চীন ও ভারতে লঙ্কা এবং সুইজারল্যান্ডে চকোলেটের সূচনা ও ব্যবহার শুরু হয়। বাহামা দ্বীপে 3টি ক্ষুদ্র জাহাজের আগমন সেদিন ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তন সূচনা করেছিল। পৃথিবীর বিভিন্ন গোলার্ধের মানুষের প্রচলিত আদান প্রদান, ব্যবসায় উদ্দীপনা, চিন্তাধারা আর মতামতের বিনিময় এবং বিভিন্ন কৃষ্টির মধ্যে যোগাযোগ এবং আদান প্রদানের ক্ষেত্রে মানব জাতির আগামী ভবিষ্যৎকে গড়তে সহায়তা করেছে এই খাদ্য সরবরাহ। 1492 সালে বিশ্ব জনগোষ্ঠী বিশ্ব সমাজে সম্মিলিত হয়ে, একত্রিত হয়ে বসবাস শুরু করেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. 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 Washington.